বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কুরআনের তিলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 16 এপ্রিল, 2 বৈশাখ এবং ফার্সি 26 ফরওয়ারি দিন। রেডিও তেহরানে সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। পবিত্র রমজান মাসে মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশে ঈদ উপলক্ষে কেনাকাটার বাজার জমে উঠলেও নিত্য পণ্যের বাজারে নেই স্বস্তি এবং নিম্ন আয়ের মানুষ হতাশ, এ সম্পর্কে ঢাকার প্রতিবেদন। থাকছে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। এরপর থাকবে ধারাবাহিক অনুষ্ঠান রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক বিশেষ আলোচনা। তারপর রয়েছে পত্রপত্রিকার পাতার খবরের প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইহুদিবাদ ইসরায়েলকে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলতে দেবে না ইরান, প্রেসিডেন্ট রাইসির ঘোষণা। আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় আহত 152, জিহাদ আন্দোলনের কড়া বিবৃতি। বিশ রমজানের মধ্যে এপ্রিলের পুরো বেতন ও ঈদ বোনাস দিতে হবে, বাংলাদেশের পোশাক শ্রমিকদের দাবি। এবং বিজেপি সারা দেশের প্রতিহিংসার মনোভাব নিয়ে কাজ করছে, কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির অভিযোগ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, আঞ্চলিক দেশগুলোতে ইহুদিবাদ ইসরায়েলের তৎপরতা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তার দেশ এবং ইসরায়েলকে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলতে দেবে না তেহরান। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সাথে গতকাল এক বৈঠকে প্রেসিডেন্ট রাইসি এসব কথা বলেন। এ সময় তিনি তেহরান এবং বাগদাদের মধ্যকার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, কোন শত্রু এই সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারবে না। তিনি বলেন, ইরান আশা করে তার প্রতিবেশীরা, বিশেষ করে ইরাক, তার মাটিতে কোনো শত্রুকে এমন কোনো তৎপরতা চালাতে দেবে না যা ইরানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। প্রেসিডেন্ট রাইসি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাজে কর্মে ভ্রাতৃত্বের প্রমাণ দিয়েছে, ফলে তেহরান আশা করে শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে প্রতিবেশী দেশগুলো সতর্ক থাকবে। ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম আলী আকবর আবু তোরাবি ফাট বলেছেন, ইরানে এখন সর্বোচ্চ নিরাপত্তা বিরাজ করছে এবং 8 বছরের প্রতিরক্ষা যুদ্ধে তীর পরিমাণ ভূখণ্ড হাতছাড়া হতে দেয়নি সশস্ত্র বাহিনী। তিনি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় এসব কথা বলেন। তেহরানের জুমার নামাজের খতিব সশস্ত্র বাহিনীর প্রশংসা করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের পাশাপাশি গোটা অঞ্চলের শক্তি ও নিরাপত্তার প্রতীকে পরিণত হয়েছে। বিজ্ঞানভিত্তিক অর্থনীতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, চিকিৎসা, প্রকৌশল, ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, লেজার এবং আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে দেশে যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে তা জাতীয় শিক্ষা ব্যবস্থার অবদান। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইহুদিবাদ ইসরায়েল। এতে অন্তত 152 ফিলিস্তিনি আহত হয়েছে। পবিত্র রমজান মাসের দ্বিতীয় সপ্তাহে স্থানীয় সময় আজ ফজরের নামাজের সময় সেখানে হানা দেয় দখলদার সেনারা। এ সময় ফিলিস্তিনি মুসল্লিরা এতে বাধা দেয় এবং সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ শুরুর পর ইসরায়েলি সেনারা মুসল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। অন্তত 400 ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে আহত 150+ ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অনেকের শরীরে গুলি লেগেছে, কেউ কেউ আবার সাউন্ড বোমায় আহত হয়েছেন, কয়েকজন সরাসরি মারধরেরও শিকার হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মসজিদের দরজা বন্ধ করে দেয়ায় অনেকেই ভেতরে আটকে পড়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি যে সমস্ত হত্যাকাণ্ড চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী জিহাদ আন্দোলন। তারা বলেছে শহীদের রক্তের সিঁড়ি বেয়ে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে এবং পুরো ফিলিস্তিনি ভূখণ্ড দখলদার মুক্ত হবে। গতকাল এক বিবৃতিতে সংগঠনটি এসব কথা বলেছে। সংগঠনটি বলছে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব বায়তুল মুকাদ্দাসে দখলদার ইসরায়েলের অপরাধযজ্ঞ কখনো তেল আবিব সরকারকে নিরাপত্তা দেবে না এবং ইসরায়েলের কর্মকর্তারাও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতিশোধের হাত থেকে কখনো নিরাপদ থাকবে না। ফিলিস্তিনি নিরস্ত্র সাধারণ মানুষের উপর গত কয়েকদিনের হত্যাকাণ্ড ইহুদিবাদ ইসরায়েলের কুৎসিত চেহারা উন্মোচন করেছে বলেও জিহাদ আন্দোলন তার বিবৃতিতে উল্লেখ করেছে। রাশিয়ার মিসাইল ক্রুজার মকসুবা নামের যুদ্ধজাহাজটি শেষ পর্যন্ত কৃষ্ণসাগরের পানিতে ডুবে গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানিয়েছে সম্প্রতি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত জাহাজটিকে উপকূলের দিকে টেনে আনার সময় সাগরের উত্তাল ঢেউয়ে ভারসাম্য হারিয়ে ফেলে এবং জাহাজটি ডুবে যায়। বুধবার জাহাজটিতে বড় রকমের বিস্ফোরণ ঘটে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেন দাবি করছে তাদের সামরিক বাহিনী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে মিসাইল ক্রুজার মকসুবাকে আঘাত করেছে। তবে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে তারা ইউক্রেনের দাবিকে নিশ্চিত করতে পারছে না। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ধ্বংস করে দিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে এই হামলায় রুশ সেনারা ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ জানিয়েছেন কিয়েভের পাশে ভিজার সামরিক কারখানার উপর কৃষ্ণসাগরের একটি যুদ্ধজাহাজ থেকে ক্যালিবার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ওই কারখানায় বিমান বিধ্বংসী ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করা হত। কৃষ্ণসাগরে রাশিয়ার অত্যাধুনিক মিসাইল ক্রুজার মকসুবা ডুবে যাওয়ার পর ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় এ হামলা চালাল রাশিয়া। ইউক্রেন দাবি করেছে তাদের হামলায় জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিকরা চলতি এপ্রিলের পুরো বেতন ও ঈদ বোনাস আগামী 20 রমজানের মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে। ঢাকা থেকে আরো বলছেন আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিকরা চলতি এপ্রিলের পুরো বেতন এবং ঈদ বোনাস আগামী 20 রমজানের মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দুটি শ্রমিক সংগঠনের পক্ষে আয়োজিত পৃথক সমাবেশে এই দাবি জানানো হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে ঈদ উল ফিতরের আগেই তৈরি পোশাক সহ প্রতিটি কারখানার শ্রমিকদের ঈদ বোনাস ও এপ্রিলের 15 দিনের বেতন পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি আয়োজিত মানববন্ধনে শ্রমিক নেত্রী তাসলিমা আক্তার বলেন, সরকার ও গার্মেন্টসের মালিকরা একযোগে শ্রমিকদের উপরে চড়াও হয়েছেন, এপ্রিলের 15 দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমন সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি। মালিকেরা রেকর্ড সংখ্যক অর্ডার পাচ্ছেন কিন্তু শ্রমিকদের পেটে ভাত নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আয়োজিত পৃথক এক বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ ঈদ উল ফিতরের ছুটির আগে শ্রমিকদের সব বকেয়া বেতন, পূর্ণ বোনাস পরিশোধ, দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে মহার্ঘ ভাতা প্রদান, নিত্যপণ্যের রেশন ব্যবস্থা ও জাতীয় ন্যূনতম মজুরি 20,000 টাকা ঘোষণার দাবি জানিয়েছেন। শ্রমিক নেতার অভিযোগ করেন, প্রতি বছর ঈদের আগে শ্রমিকদের ন্যায্য বোনাস থেকে বঞ্চিত করতে বিভিন্ন টাল বাহানা করা হয়। শ্রম আইনে বোনাস সর্বোচ্চ কতটুকু হবে তা উল্লেখ করলেও নিম্নসীমা নির্দিষ্ট না থাকায় শ্রমিকদের ন্যায্য বোনাস থেকে বঞ্চিত করার সুযোগ নেওয়া হয়। 27 এপ্রিলের পর থেকে মাসের অবশিষ্ট দিনগুলো ছুটি থাকবে, তাই এপ্রিল মাসের পূর্ণ বেতন শ্রমিকদের প্রাপ্য। শ্রমিকদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করার চেষ্টা হলে উদ্ভূত পরিস্থিতির দায় মালিকদের বহন করতে হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি জানানো হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের লালমনিরহাট সদর থানা পুলিশের হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে বৃহস্পতিবার রাতে রবিউল ইসলাম নামের ওই যুবকের মৃত্যু হয়। 30 বছর বয়সী রবিউলের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চড়া গ্রামে। তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। রবিউলের মৃত্যুর পর স্থানীয় লোকজন লালমনিরহাট রংপুর মহাসড়ক অবরোধ করে। তারা পুলিশের এসআই হালিমের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি বলেছেন, বিজেপি দেশ ও রাজ্যগুলোতে প্রতিহিংসার মনোভাব নিয়ে কাজ করছে, তারা ভারতীয় সংবিধানেরও ক্ষতি করছে। কলকাতা থেকে আরো বলছেন আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি বলেছেন, বিজেপি দেশ ও রাজ্যগুলোতে প্রতিহিংসার মনোভাব নিয়ে কাজ করছে এবং ভারতীয় সংবিধানেরও ক্ষতি করছে। আজ শুক্রবার হিন্দি গণমাধ্যম অমর উজালা সূত্রে প্রকাশ, মধ্যপ্রদেশের খারগুনে রামনবমীর দিনে সহিংসতাকে কেন্দ্র করে মেহবুবা বিজেপিকে টার্গেট করেছেন। মেহবুবা মুফতি বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানোর অভিযোগ করেছেন। দৈনিক ভাস্কর সূত্রে প্রকাশ, মেহবুবা মুফতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, মধ্যপ্রদেশে অবৈধ বাড়ি ভেঙে ফেলা বিতর্কের বিষয় হয়ে উঠেছে, কারণ বিরোধীরা শিবরাজ সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ করছে। এমত অবস্থায় দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর অপরাধমূলক নিরবতা খুবই উদ্বেগজনক। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে রামনবমী উদযাপনের সময় অগ্নিসংযোগ ও পাথর নিক্ষেপের ঘটনার পর গত রোববার সন্ধ্যা থেকে খারগুনে কার্ফিউ জারি করা হয়েছে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম রেডিও তেহরানকে বলেন,
গত বছরের রামনবমীতেও একটা অভিজ্ঞতা আমাদের ছিল, এবছরে আরো মারাত্মক আকার ধারণ করেছে। সেটা বিভিন্ন রাজ্যে নিয়ে দাঙ্গা ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
বিজেপি শাসিত মধ্যপ্রদেশে রামনবমী উদযাপনের সময় অগ্নিসংযোগ ও পাথর নিক্ষেপের ঘটনার পর গত রোববার সন্ধ্যা থেকে খারগুনে কার্ফিউ জারি করা হয়েছে। খারগুনে আজ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত কার্ফিউ শিথিল করা হয়। আজ জুমার নামাজ ঘরে ঘরে আদায় করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। তাইওয়ানে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলের সফরের একই সময়ে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল থেকে বলা হয়েছে, তাদের সশস্ত্র বাহিনী আজ বিমান ও নৌ মহড়ার আয়োজন করেছে। চীনের সশস্ত্র বাহিনী বলেছে, পূর্ব চীন সাগর এবং তাইওয়ানের আশেপাশে ফ্রিগেট, বোমারো ও জঙ্গি বিমান পাঠানো হয়েছে। চীনের সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার ভুল সংকেত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের এসব অপকর্ম এবং অপকৌশল একেবারেই অকার্যকর, তবে খুবই বিপজ্জনক। যারা আগুন নিয়ে খেলবে তারা নিজেদেরই পোড়াবে। সশস্ত্র বাহিনীর এই বিবৃতিতে তাইওয়ানে মার্কিন প্রতিনিধি দলের সফরের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে আলাদা এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের সফর ইচ্ছাকৃত উস্কানির সামিল, এর ফলে তাইওয়ান প্রণালীতে উত্তেজনা আরও বাড়বে। আমেরিকার ডেমোক্রেট ও রিপাবলিকান দলের 6 আইন প্রণেতা দুই দিনের সফরে গতকাল তাইওয়ানে পৌঁছেছেন। তাদের সফরের কথা আগে থেকে জানানো হয়নি। এই প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামও রয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে ক্ষমা চেয়েছেন। গত মাসে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই ক্ষমা প্রার্থনা করেন। গতকাল এক্সিউস নামে একটি নিউজ ওয়েবসাইট এ খবর দিয়েছে। গত জানুয়ারি মাসে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে হামলা চালানোর পর আমিরাত ও আমেরিকার মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। হুথিদের হামলা প্রতিহত করার ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়নি বলে সংযুক্ত আরব আমিরাত মনে করছে। এরপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। ব্লিংকেন এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক ঠিক করার চেষ্টা করলেন বলে দৃশ্যত মনে হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এক্সিউজ নিউজ ওয়েবসাইটকে জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আমিরাতের যুবরাজের কাছে এই কথা পরিষ্কার করেছেন যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে অংশীদারিত্বকে আমেরিকা অত্যন্ত মূল্যবান বলে মনে করেন এবং অভিন্ন হুমকি মোকাবেলায় আমেরিকা তার অংশীদারদের পাশে থাকবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাতে। মুসলমানদের প্রথম কিবলা ও তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতে প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। মুসলমানদের প্রথম কিবলা ও তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদে আজ হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এতে অন্তত 152 ফিলিস্তিনি আহত হয়েছেন। আল আকসা মসজিদে বিপুল হারে উপস্থিত হতে গতকাল ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছিল জনপ্রিয় ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের আহ্বানে সাড়া দেন বিপুল সংখ্যক ফিলিস্তিনি। সাম্প্রতিক মাসগুলোতে দখলদার ইহুদিবাদীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাত কেন বেড়েছে এই প্রশ্নের জবাবে বলতে হয়, প্রথমত কয়েকটি আরব সরকার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় বাইরের সাহায্যের ব্যাপারে হতাশ হয়ে পড়া মজলুম ফিলিস্তিনিরা ইসরায়েলি অপরাধযজ্ঞের মোকাবেলায় প্রতিরোধ জোরদার করাকেই মুক্তির একমাত্র পথ বলে মনে করছেন। দখলদার ইসরায়েল ভেবেছিল কয়েকটি আরব সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় ইসরায়েলের নিরাপত্তা বাড়বে ও ফিলিস্তিনিদের অধিকারের প্রসঙ্গটি খুবই নিস্তেজ হয়ে পড়বে। কিন্তু সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের বেশ কয়েকটি শাহাদত পিয়াসী হামলা প্রমাণ করেছে যে ফিলিস্তিনি অধিকারের বিষয়টি এখনও মুসলিম বিশ্বের ও পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় ইস্যু। ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম বেড়ে যাওয়ার আরেকটি কারণ হল ফিলিস্তিনিরা স্বশাসন কর্তৃপক্ষের কাছ থেকেও সাহায্য পাওয়ার আশা হারিয়ে ফেলেছেন। স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনিদের সাম্প্রতিক হামলাগুলোর নিন্দা জানিয়েছেন এবং এখনও বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনা নীতিতে বিশ্বাসী। অন্যদিকে হামাস কুদস শরীফের মর্যাদা রক্ষা করতে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে সেখানে হাজির হবার ও শাহাদাত পিয়াসী হামলা চালানোর আহ্বান জানিয়েছে এবং ফিলিস্তিনিরাও এইসব আহ্বানে সাড়া দিচ্ছেন। ফিলিস্তিনিদের প্রতিরোধ চেতনা জোরদারের আরও একটি কারণ হল তারা বুঝতে পেরেছে যে ইহুদিবাদীরা সামরিক গোয়েন্দা বিষয় ও নিরাপত্তার দিক থেকে খুবই দুর্বল। সম্প্রতি শাহাদাত পিয়াসী হামলাগুলো ছাড়াও গত বছরের প্রায় একই সময়ে 11 দিনের যুদ্ধে ইসরায়েলের এই দুর্বলতা স্পষ্ট হয়েছে। অন্য যে চালিকা শক্তি ফিলিস্তিনিদের প্রতিরোধ জোরদারের সহায়ক তা হল মুসলমানদের প্রথম কিবলা সহ ইসলামের ঐতিহ্যবাহী পবিত্র স্থানগুলোর মালিকানা ও নিজেদের বাপদাদার ভূখণ্ডের মালিকানার ব্যাপারে ফিলিস্তিনিদের আপোষহীনতার চেতনা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। আজ শুক্রবার ছুটির দিনে ভিড় জমেছে বাংলাদেশের বিভিন্ন বিপণী বিতানগুলোতে। এদিকে রমজান মাসে কোনোভাবে স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। এ সম্পর্কে এবার শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির প্রতিবেদন।
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের আর মাত্র দু সপ্তাহ বাকি। বিশ্ব মহামারী করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার ঈদের বাজার বেশ জমে উঠেছে, খুশি দোকানিরাও।
বর্তমানে সাত দিন একত্রে বন্ধ হওয়ার কারণে কাস্টমার নেমেছে, আলহামদুলিল্লাহ আমরা আশা রাখি ভালো বিক্রি হবে।
ঈদের কেনাকাটা আজকে কয়েকদিন যাবতীয় জমে উঠছে, আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। দেখুন,
ঈদ উল ফিতরের প্রধান আকর্ষণ নতুন পোশাক, জামা, জুতা, প্রসাধন সামগ্রী। আজ শুক্রবার ছুটির দিনে তাই ভিড় জমেছে নগরীর বিপণী বিতানগুলোতে। বাজারে এসেছে পাকিস্তান ও ভারত থেকে মেয়েদের নানা শৌখিন পোশাক।
পাকিস্তান থেকে ইন্ডিয়াতে প্রোডাক্ট আসে, প্রোডাক্টের প্রাইসও বেশি, যেখানে মানুষ এফোর্ড করতে কষ্ট হয়ে যাচ্ছে।
ক্রেতারা এবার পছন্দ করছে অর্গানজা, লাক্সারি আইটেম গুলো, জর্জেটের মধ্যে।
এদিকে মধ্য রমজানে এসেও কোনোভাবেই স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। আরো এক দফা বেড়েছে বেগুন ও ব্রয়লার মুরগির দাম। রোজার আগে কাউরান বাজারে বেগুনের কেজি ছিল 20-40 টাকা, রোজার শুরুতে দাম বেড়ে তা হয়েছিল 80-100 টাকায়। সয়াবিন তেল, ছোলা, ডাল, পেঁয়াজ, রসুন সহ অন্য পণ্য আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে। তবে বাজারে সরবরাহের সংকটের কথা জানিয়েছে দোকানিরা। এ অবস্থায় নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য নিয়ে হতাশ এবং ক্ষুব্ধ সীমিত আয়ের মানুষেরা।
আমার হাজবেন্ড বেতন পাব 10,000 টাকা, আমার লাগে 20,000 টাকা, 1 কেজি চালের দাম 65 টাকা, তাহলে আমি কোথা থেকে কিনবো? 1 কেজি তেল কিনতে গেলে কত টাকা? 750 টাকা তেল বোতল কিনলাম, তাহলে আমরা বলতে পারবো, টিভিতে দেখাইতে পারবেন সরকার কে কমাইবো?
আমরা রমজানের সময় কি হচ্ছে বেশি দিয়ে গেছে, যার জন্য মানে আমাদের যে এক্সপেকটেশন থাকে যেভাবে চলার, আমরা সেভাবে চলতে পারছি না।
সরকার যদি চাপ সৃষ্টি করে একটু কমে, আবার যে সে একই অবস্থা হয়ে যায়।
এদিকে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য আজ শুক্রবার থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে প্রথম দিনে কাউন্টারগুলোতে খুব বেশি ভিড় দেখা যায়নি। পাশাপাশি সব পরিবহনের টিকিট অনলাইনেও পাওয়া যাচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে পবিত্র রমজান উপলক্ষে ধারাবাহিক অনুষ্ঠান রমজান আত্মশুদ্ধির মহোৎসব।
يا شهر التوبة والغفران، يا شهر الخير، يا شهر الجود، يا شهر الرحمة والإيمان.
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا يا رمضان।
রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 13তম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। রহমত বরকত নাজাত পেতে চাইতে হবে দিনে রাতে, ইমান তোমার করতে তাজা, রাখতে হবে 30 রোজা।
পবিত্র রমজান মাস তওবার মাস, আত্মশুদ্ধির জন্য এটি অত্যন্ত জরুরি। মহান আল্লাহ পবিত্র কোরআনে তওবাকারীদের প্রশংসা করেছেন। তওবা অর্থ মহান আল্লাহ তালার কাছে ফিরে আসা অনুশোচনা সহকারে। কোরআন এবং হাদিসে শব্দটি আল্লাহর নিষেধকৃত বিষয়গুলো ত্যাগ করা ও তাঁর আদেশকৃত বিষয়গুলোর দিকে ফিরে আসা বোঝাতে ব্যবহার করা হয়েছে। অন্য কথায় নিজের কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করা এবং তা পরিত্যাগের দৃঢ় সংকল্প হচ্ছে তওবা। পবিত্র কোরআনের 69টি সুরাতে 87 বার তওবা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ভাবে আলোচনা হয়েছে। তাই তওবা যে অতি গুরুত্বপূর্ণ তাতে কোনো সন্দেহ নেই। পবিত্র কোরআনে সুরা তওবা নামক একটি স্বতন্ত্র সুরাও রয়েছে, যা এ মহাগ্রন্থের 9 নম্বর সুরা।
يمنحها شهدا وحفاوا فتزيد ورودا وتلاوا وتراها عين الرحمن
মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা আসা রব হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, তাহলে হয়তো তোমাদের প্রভু তোমাদের পাপগুলো মোচন করবেন। এই আয়াতে সবাইকে তওবা করার নির্দেশ দেওয়া হয়েছে। অতএব ইস্তেগফার বা তওবা একটি ফরজ দায়িত্ব। প্রত্যেক ব্যক্তি তার দুই ধরনের আমলের ক্ষেত্রে পরকালে প্রশ্নের সম্মুখীন হবেন। প্রথমত, অন্য মানুষের অধিকার সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হবে, যেমন জনসাধারণের সাথে সামাজিক লেনদেন, আচার ব্যবহারের ও বিভিন্ন ক্ষেত্রে একে অপরের প্রাপ্য বা অধিকারের সীমানা লঙ্ঘন করলে প্রত্যেক ব্যক্তিকে পরকালে প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাই তওবা বা প্রত্যেকের অধিকার সংক্রান্ত প্রাপ্য পৃথিবীতে হিসাব নিকাশ করে তওবার মাধ্যমে ক্ষমা চেয়ে পরিশোধ করে নিলে ওই ব্যক্তি পরকালে তার ওই অপরাধের দায়ে আর জবাবদিহির সম্মুখীন হবেন না।
প্রশ্ন করা হবে আল্লাহর অধিকার সংক্রান্ত বিষয়েও, যেমন আমরা পার্থিব জীবনে আচার ব্যবহার ও দৈনন্দিন কাজে খোদা প্রদত্ত বিভিন্ন বিধি বিধান মেনে চলতে বাধ্য, কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে এসব বিধি বিধান যথাযথভাবে পালনে ব্যর্থ হই, আর এই অক্ষমতা বা অপারগতার কারণে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে ওই অপরাধগুলো পৃথিবীতেই মার্জনা করে নেওয়া উচিত। পবিত্র কোরআনে তওবা শব্দটি দু ভাগে ব্যবহৃত হয়েছে। প্রথমত, পাপাচার থেকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন। দ্বিতীয়ত, মহান প্রতিপালক তার বান্দাদেরকে দয়া, ক্ষমা ও তওবা করার তৌফিক দান করেছেন। বলা হয়, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার বা তারও বেশি বার তওবা করতেন। অতএব তওবা কেবল পাপাচার থেকে ত্রাণের আশায় নয়, বরং তওবার বিভিন্ন স্তর রয়েছে। প্রত্যেক মানুষ তার নিজের স্থান থেকেই মহান প্রতিপালকের দিকে প্রত্যাবর্তনের আশায় তওবা করে থাকেন।
তওবার রয়েছে নানা ধরন, যেমন পাপাচার বা গুনাহ থেকে তওবা, উদাসীনতা বা গাফিলতি থেকে তওবা, সৃষ্টি জগতের আসক্তি থেকে তওবা, খোদার দর্শন থেকে দৃষ্টি বিভ্রাটের কারণে তওবা। উল্লেখ্য, মৃত্যুর নিশানা স্পষ্ট হলে ওই সময়ের তওবা কবুল হয় না। পবিত্র কোরআনে বলা হয়েছে, এমন লোকদের তওবার সুযোগ নেই যারা জীবনভর খারাপ কাজ করতে থাকে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন বলে, আমি এখন তওবা করলাম। যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তাদেরও তওবা কবুল হবে না। কোরআনে বলা হয়েছে, তাদেরও তওবার সুযোগ নেই যারা কাফের অবস্থায় মারা যায়। এসব লোকদের জন্য আমি বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।
যারা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে তাদের তওবা কবুল হবে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহর সাথে শরীক করা হলে তিনি তা ক্ষমা করেন না, এছাড়া আর সব পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। তওবার রয়েছে নানা স্তর। আমিরুল মোমেনিন হযরত আলী আল ইসলাম বলেছেন,
তওবা 4টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। প্রথমত, অন্তরে অনুতাপ বা অনুশোচনাবোধ। দ্বিতীয়ত, মুখে ইস্তেগফার পাঠ করা বা ক্ষমা প্রার্থনা করা। তৃতীয়ত, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যথাযথ আমল করা। ও চতুর্থত, পুনরায় গুনাহ না করার দৃঢ় অঙ্গীকার করা।
তাই কেউ যদি সত্যিকার তওবা করতে চায়, তাহলে তার তওবায় উল্লেখিত চারটি নিশানা বা লক্ষণ থাকবে। মহান আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত তওবাকারী হওয়া তৌফিক দিন। বলা হয়, প্রকৃত তওবাকারীর তওবা কবুল করে মহান আল্লাহ তার পাপগুলোকেও সওয়াব হিসেবে গণ্য করেন। এবারে শোনা যাক অর্থসহ ১৩তম রোজার তোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে কলুষতা ও অপবিত্রতা থেকে পবিত্র করো। যা কিছু তাকদীর অনুযায়ী হয় তা মেনে চলার ধৈর্য আমাকে দাও। তোমার বিশেষ অনুগ্রহে আমাকে তাকওয়া অর্জন এবং সৎ কর্মশীলদের সাহচর্যে থাকার তৌফিক দাও। হে অসহায়দের আশ্রয়দাতা।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ১৫ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। প্রবাসীদের ভোটার হতে দ্বৈত নাগরিকত্ব সনদ লাগবে না, ইসি ইত্তেফাক। মতামত, নাক ভেঙে কি বাঁধ ভাঙার প্রতিশোধ নেওয়া যায়? প্রথম আলো। রমনায় বোমা হামলা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুল গ্রেপ্তার। মানবজমিন। যুগান্তরের শিরোনাম, পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, এসআই ক্লোজড। কালের কণ্ঠ লিখেছে, ঈদের আগেই বোনাস ও এপ্রিল মাসের বেতন দিতে হবে শ্রমিকদের দাবি। সাগরেই তলিয়ে গেল রাশিয়ার সেই যুদ্ধ জাহাজ। বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, বৈশাখেই পৌষ মাস অস্ত্র ব্যবসায়ীদের, ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে লাভ। আনন্দবাজার পত্রিকা। বেনাপোল বন্দরে ভয়াবহ দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত ব্লিসিং পাউডার ভর্তি 5টি ট্রাক। দৈনিক সংবাদ প্রতিদিন। হাঁসখালি কাণ্ডে নয়া মোড়, অভিযুক্তের বাড়ির পেছন থেকে উদ্ধার মোবাইল ফোন আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, এসআই ক্লোজড হয়েছে, খবরটি যুগান্তরের। এ খবরে লেখা হয়েছে, লালমনিরহাটে পুলিশ হেফাজতে রবিউল ইসলাম নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সদর থানার এসআই হালিমকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, ঈদের আগেই বোনাস ও এপ্রিল মাসের বেতন দিতে হবে। বিস্তারিত খবরে বলা হয়েছে, ঈদের ছুটির আগেই সব বকেয়া বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। সংগঠনের নেতারা দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে মহার্ঘ ভাতা প্রদান, নিত্যপণ্যের রেশন ব্যবস্থা এবং জাতীয় ন্যূনতম মজুরি ২০,০০০ টাকা ঘোষণা সহ স্কপের ৯ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। মতামত, নাক ভেঙে কি বাঁধ ভাঙার প্রতিশোধ নেওয়া যায়? গৌহার নঈম ওয়ারা তাঁর কলামে লিখেছেন, হাওরের শান্ত গানপ্রিয় মানুষ এখন জ্বলছে, এই ধান রক্ষা করতে না পারলে তাদের মান থাকবে না। ঋণ করে সর্বস্ব দিয়ে যে ধানের স্বপ্ন কৃষক দেখেছিলেন তা পূরণ না হলে তাকে দেশান্তরী হতে হবে। ২০১৭ সালের ঘা এখনো শোকায়নি, তারপর শুরু হয়েছে ২২ বাঁধ ভাঙার পালা। দেশে ৭টি হাওড় জেলার ৩৭৩টি হাওড়ের বাঁধের অবস্থা কম বেশি একই রকম, ঢল নামলে রক্ষা থাকবে না। হাওড়ের ফসলের ক্ষতির আগুন পৌঁছে যায় দূর দূরান্তর জেলাগুলোতে, বাঁধ কেন বাঁধা যায় না? হাওড় বাঁচাও আন্দোলনের নেতারা বলছেন, শুধু উজানের দোহাই দিলে চলবে না, ফসল ঝুঁকিতে পড়ার মূল কারণ হচ্ছে বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতি। ইউক্রেন ইস্যু, প্রতিশোধ নিতে কিয়েভে হামলা জোরদারের অঙ্গীকার রাশিয়ার। ইত্তেফাক, মানবজমিন সহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে সাবোটাজ করার অভিযোগে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান বিধ্বংসী এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় হামলা চালিয়েছে রাশিয়া। তারা বলেছে, ইউক্রেন যদি তার সাবোটাজ না কমায়, রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায়, তাহলে এই হামলা আরও তীব্র হবে। আর যুগান্তরের খবরে লেখা হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তুরস্ক। ভারতের দৈনিকগুলোতে এ সম্পর্কে বলা হয়েছে, ইউক্রেনের হামলায় ডুবল রুশ নৌসেনার গর্বের রণতরী মস্কোভা, আরও চাপে পড়েছেন পুতিন। গণতন্ত্রের জন্য মুক্ত বাতাসে নিঃশ্বাস, বেলোয়াল পালাবেন না ইমরান, বিচার হবে মারিয়াম। মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার যে বিবৃতি দিয়েছেন তাকে গণতন্ত্রের জন্য মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়া বলে অভিহিত করেছেন পিপিপি চেয়ারম্যান বেলোয়াল ভুট্টো জারদারি। একই সঙ্গে ওই বক্তব্যকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন পিএমএলএন ভাইস প্রেসিডেন্ট মারিয়াম নওয়াজ। বেলাওয়াল বলেছেন, পাকিস্তানের প্রতিটি মানুষ এবং প্রতিষ্ঠানের দায়িত্ব আছে গণতন্ত্র, সংবিধান ও আইনের শাসনের প্রতি সমর্থন দেয়া। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের সমালোচনায় মারিয়াম বলেছেন, আপনার মিথ্যা কথা টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, আরও একবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের থ্রেট লেটার বা হুমকি দিয়ে লেখা চিঠির অভিযোগ খণ্ডন করেছে যুক্তরাষ্ট্র এবং শেহবাজকে অভিনন্দন জানিয়েছে দেশটি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বেনাপোল বন্দরে ভয়াবহ দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত ব্লিচিং পাউডার ভর্তি ৫টি ট্রাক। সংবাদ প্রতিদিন সহ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, হরিদাসপুর পেট্রাপোল সীমান্তের ওপারে ব্লিচিং পাউডার বোঝাই ৫টি ট্রাক আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ভারত থেকে আমদানিকৃত ৫টি ট্রাক বেনাপোল বন্দরের টিটিআই মাঠে আনলোডের অপেক্ষায় ছিল। শুক্রবার ভোরে প্রথমে একটি ট্রাকে আগুন ধরে যায়, পাশে থাকা আরও ৪টি ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। অতিরিক্ত গরমের কারণে ব্লিচিং বোঝাই ট্রাকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বৈশাখেই পৌষ মাস অস্ত্র ব্যবসায়ীদের, আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, আমেরিকা এখনও পর্যন্ত ২৪০ কোটি ডলারের অস্ত্রশস্ত্র কিভের হাতে তুলে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন দিয়েছে ১৬৩ কোটি ডলারের অস্ত্র, একদিকে রাশিয়া অন্যদিকে ইউক্রেন, যুদ্ধ চলছে পুরোদমে। বিপুল শক্তিধর রাশিয়ার মোকাবেলায় ইউক্রেনকে বিবিধ অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকা ও তার পশ্চিমী মিত্রদেশরা। কিয়েভ যত বেশি বিদেশি অস্ত্র সাহায্য পাচ্ছে, পাল্লা দিয়ে হামলার তেজ বাড়াচ্ছে মস্কো। এই দুইয়েরই যোগফল দিনে দিনে যুদ্ধ আরও রক্তক্ষয়ী, আরও ধ্বংসাত্মক হচ্ছে। যদিও যুদ্ধবিধ্বস্ত বৈশাখে ভরা পৌষ মাস একটি অংশেরই, তারা অস্ত্র ব্যবসায়ী। যুদ্ধের অবশ্যম্ভাবী প্রভাব, গোটা বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধি, আকাশ ছোঁয়ার দশা, গরিব মানুষেরা আরও গরিব, মধ্যবিত্তের প্রান্তিক হওয়ার প্রক্রিয়া তেল দেয়া মেশিনের মতো এগোচ্ছে দিগন্তের পথে। হাজারো ধ্বংসের মধ্যেও ফুলে ফেঁপে উঠেছে দুনিয়ার তাবড় অস্ত্র ব্যবসায়ীরা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আজ আমরা কথা বলব ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রসঙ্গে। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার আব্দুল আওয়াল ঠাকুর। জনাব আব্দুল আওয়াল ঠাকুর, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
জনাব আব্দুল আওয়াল ঠাকুর, 7 বছরের যুদ্ধের মাথায় এসে ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে। এই যুদ্ধ এবং যুদ্ধবিরতির ঘটনাকে আপনি কিভাবে দেখছেন?
আজকের বিবেচনার বিষয়ের মধ্যে আমরা যদি দেখতে চাই সৌদি আরব এবং ইয়েমেনের যুদ্ধের বিষয়টি, তাহলে এর পিছনটাও ঘুরে দেখা দরকার। সৌদি আরব ইয়েমেনের মধ্যকার যুদ্ধের ইতিহাসটা বেশ পুরনো। অটোমান সাম্রাজ্যের পতনের পর থেকেই মূলত সৌদি আরব ও ইয়েমেন সংঘর্ষ ইতিহাস রয়েছে। তবে সাম্প্রতিক সময়ের যুদ্ধ আর সেই পুরনো যুদ্ধের মধ্যে মৌলিক কিছু পার্থক্য এবং দৃষ্টিভঙ্গিগত পার্থক্যও রয়েছে। এখনকার সময়ে যদি আমরা এই বিষয়টিকে বিবেচনায় নিই, তাহলে এসে দেখতে হবে যে জাতিসংঘের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, এই যুদ্ধ এবং যুদ্ধবিরতির ঘটনাটা আসলে সাম্প্রতিক সময়ে আরও কিছু বিষয়ের সাথে সম্পর্কিত। জাতিসংঘ ইতিমধ্যেই সৌদি আরব এবং ইয়েমেনের যুদ্ধকে বিশ্বের সৃষ্ট সবচেয়ে বড় মানবিক বিপর্যয় বলে অভিহিত করেছে। এবং এই ঘটনার পরেও কিন্তু বর্তমান বিশ্বে আমরা ইউক্রেনের যুদ্ধ দেখেছি, করোনার আক্রমণ দেখেছি, এবং মানবিক বিপর্যয়গুলো কিন্তু বর্তমান বিশ্বকে আরও বেশি আক্রান্ত এবং বিপর্যস্ত করে তুলছে। ইউক্রেন যুদ্ধের ফলে সামগ্রিকভাবে বিশ্বে একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে। হতে পারে ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, সেই যুদ্ধের প্রভাব সৌদি আরব এবং ইয়েমেনের যুদ্ধের ক্ষেত্রেও পড়ে থাকতে পারে। কারণ ইতিমধ্যে লক্ষণীয় হচ্ছে এই, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে হোক অথবা অন্য যে কোনো কারণেই হোক, পাকিস্তানে একটি বড় রাজনৈতিক পরিবর্তন সাধিত হয়েছে। সুতরাং পরিবর্তনগুলোকে যদি নানা বিশ্লেষণের মধ্যে দেখা যায়, তাহলে দেখতে হবে যে যুদ্ধ বিরতিগুলো এবং যুদ্ধ সংঘটিত হওয়ার কারণগুলোর মধ্যে নানা ক্ষেত্রে ঐক্য এবং অনৈক্যের সূত্রসমূহ বিদ্যমান রয়েছে।
জনাব ঠাকুর, জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে, যার অর্থ এখানে আমেরিকার সম্মতি রয়েছে বলে ধরে নেওয়া যায়। আপনার কি মনে হয় এই যুদ্ধবিরতি স্থায়ী সমাধানের পথ দেখাবে?
জাতিসংঘের মধ্যস্থতার যুদ্ধবিরতির মধ্যে আমেরিকার সম্মতি রয়েছে, এটা ধরে নেওয়া খুব বিস্ময়কর কিছু নয়। কারণ জাতিসংঘের মূল চালিকা শক্তি হিসেবেই মূলত আমেরিকা কাজ করে। কিন্তু জাতিসংঘেরও তো কোনো বিকল্প নেই। এই যুদ্ধবিরতি স্থায়ী সমাধানের পথ দেখাবে কি দেখাবে না, সে বিষয়গুলো নিয়ে মন্তব্য করার মতো বাস্তব পরিস্থিতি এখনও তৈরি হয়নি। কারণ ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যেকার যুদ্ধের যে সকল কারণ অন্তর্নিহিত সূত্রগুলো রয়েছে, তার মধ্যে সেখানে আল কায়দার প্রসঙ্গ রয়েছে, এবং বিশেষ করে ইয়েমেনের যে দরিদ্রকৃত মানুষ, যাদের শিশুদের, এবং সেখানে গত 7 বছরের যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, সেখানকার শিশুরা অপুষ্টিতে ভুগছে, সত্যিকার অর্থেই সেখানে একটি মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এবং জাতিসংঘ যেখানে মানবিক সাহায্যের জন্য বারবার আবেদন করছে, সেই প্রেক্ষিতে এই যুদ্ধ বিরতি স্থায়ী সমাধানের পথ দেখাতে হলে সেখানকার মানবিক সাহায্যগুলোকে এগিয়ে আসতে হবে, এবং যুদ্ধের পক্ষসমূহকে অনুভব করতে হবে যে যুদ্ধ চালিয়ে সেখানে কার্যত মানুষের হতাহত করা এবং মানুষের ক্ষতি সাধন করার বিকল্প কিছুই করা যাচ্ছে না। এবং বিশেষ করে সৌদি আরবকেও এটা অনুভব করতে হবে যে সৌদি আরবের মতো একটি রাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা কতখানি যৌক্তিক এবং সঙ্গত বলে তারা মনে করছে।
আচ্ছা, যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলেও সৌদি আরবের পক্ষ থেকে মাঝে মধ্যেই তা লঙ্ঘন করা হচ্ছে। এ অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা সৌদিকে লক্ষ্য করে প্রশ্ন তুলেছেন, জয়ের সম্ভাবনা নেই জেনেও কেন রিয়াদ এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে? আপনি কি বলবেন?
আসলে যুদ্ধ কেন হয়, ইউক্রেনে যে ঘটনাগুলো ঘটছে কেন সেখানে যুদ্ধ ত্বরান্বিত হয়েছে? আমরা প্রতিবেশী দেশগুলোর অঙ্ক এবং ধর্মভিত্তিক বিষয়গুলোকে এবং সামগ্রিক বিষয়গুলোকে যদি আলোচনার মধ্যে আনা যায়, তাহলে দেখা যায় প্রতিটি যুদ্ধের মধ্যেই একটি তৃতীয় পক্ষের স্বার্থ লুকায়িত থাকে। এই তৃতীয় পক্ষ কেন এই যুদ্ধগুলো বাঁধিয়ে রাখে? তৃতীয় পক্ষের এখানে একটি বড় স্বার্থ হচ্ছে, প্রথমত হচ্ছে অস্ত্র বিক্রি, দ্বিতীয় হচ্ছে তাদের কূটনৈতিক চর ষড়যন্ত্র। বিশ্বকে যদি কখনো যুদ্ধ মুক্ত রাখা যায়, তাহলে শান্তির কথাটাই সবচেয়ে আগে আসবে। আর শান্তির অর্থ হচ্ছে শান্তিবাদী মানুষের এবং কল্যাণকামী মানুষের দিকে পৃথিবী ধাবিত হবে। কার্য যারা যুদ্ধকে ইন্ধন দিচ্ছে, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী চক্র, তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যুদ্ধকে জিয়ে রাখা। প্রশ্নাতীতভাবেই এ কথা বলা যায়, সৌদি আরব মার্কিন সাম্রাজ্যবাদের অংশভুক্ত একটি দেশের মধ্যে রয়েছে। সুতরাং সৌদি আরবের নীতি প্রণয়ন এবং তার চারিত্রিক বিশ্লেষণ করলে এ কথা বলা বোধ করি অন্যায় হবে না যে তাদের যুদ্ধ পরিচালনার নীতির ক্ষেত্রেও আমেরিকার প্রভাব রয়েছে এবং এই যুদ্ধেও আমেরিকা কার্যত সহায়তা প্রদান করছে। সুতরাং আমেরিকাকে বিবেচনা করতে হচ্ছে এখন ইউক্রেন না ইয়েমেন না বিশ্বের অন্য কোনো দিকে তাকে দৃষ্টি দিতে হচ্ছে। সুতরাং সেদিক থেকে তারা যদি ইউক্রেনের দিকে বেশি দৃষ্টি নিবদ্ধ করতে চায়, তাহলে অবশ্যই ইয়েমেন থেকে তাকে দৃষ্টি সরিয়ে আনতে হবে। ইয়েমেন থেকে দৃষ্টি সরিয়ে আনলে অবশ্যই সেখানে সৌদি আরবের অবস্থান পাল্টাতে হবে। আর সৌদি আরবের যে বিষয়গুলো কার্যকর হিসেবে রয়েছে, সেখানে নানা দেশের বহুজাতিক বাহিনী আছে, শান্তিরক্ষী বাহিনীর নামে অথবা অন্য যে কোনো কারণেই হোক। সুতরাং সৌদি আরবের যুদ্ধ নীতিটা মূলত নির্ভর করে অন্যান্য দেশগুলোর যুদ্ধনীতি এবং পরিস্থিতির উপরে।
জনাব আব্দুল্লাহ ঠাকুর, আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। সবশেষে আপনার কাছে জানতে চাইব, সাত বছরের এই যুদ্ধের যদি অবসান হয়, তাহলে এখান থেকে সৌদি আরবের কি অর্জন থাকবে? এর বিপরীতে প্রতিবেশী একটি দরিদ্র দেশের উপর পেশি শক্তি প্রদর্শনের জন্য সৌদি আরব কি ইতিহাসে কলঙ্ক বয়ে বেড়াবে না?
যুদ্ধে কার্যত কোনো অর্জন থাকে না। যেসব দেশে আভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনাগুলো ঘটে, সেখানে সরকার পরিবর্তনের একটি ইতিহাস থাকে এবং সেখানকার একটা অর্জন হয়তো থাকলেও থাকতে পারে। কিন্তু এই সকল যুদ্ধগুলো ইয়েমেন বা সৌদি আরবের মধ্যেকার যুদ্ধে, এখানে সৌদি আরবের প্রাপ্তিযোগ হওয়ার আসলেই কোনো ইতিহাস নাই। আপনি যদি 1934 সালের যুদ্ধ থেকে হিসাব করে দেখেন, তাহলে সবসময় দেখা যাবে কোনো না কোনো কারণে সৌদি আরব ইয়েমেন থেকে কোনো না কোনোভাবে তাকে পশ্চাৎ অপসারণী করতে হয়েছে। এক্ষেত্রেও কিন্তু অবস্থাটা তার বাইরে কিছু না। মুখে সৌদি আরব যেভাবেই লড়াই করুক না কেন, কার্যত তার পেশিশক্তি প্রদর্শনের জন্য তাকে যে অর্থনৈতিক সক্ষমতাকে ক্ষয় করতে হচ্ছে, এটা কার্যত তার আভ্যন্তরীণ ক্ষেত্রে ব্যাপকভাবে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। বিশ্বে সৌদি আরবের মূল শক্তিগুলো যে তেলের উপর নির্ভরশীল, সেই তেলকে নিয়ে কিন্তু বর্তমান বিশ্বে তেলের চাহিদা বাড়ছে না, বরঞ্চ তেলের চাহিদা কমছে, এটা বিবেচনায় রাখতে হবে। এবং তেলের উপর মানুষের কিন্তু জীবাশ্ম তেলের যে চাহিদা উপর নির্ভরশীলতা ক্রমান্বয়ে কমে আসছে। এই সাথে আরও একটি বিষয়ের বিবেচনার রয়েছে এবং সেটা আমাদেরকে দেখতে হবে, যে বর্তমান বিশ্ব ইয়েমেনের সাথে যে বিষয়গুলো রয়েছে, ইয়েমেনের ক্ষেত্রে একটি বড় বিষয় আছে তার সাথে বন্দরের সম্পর্কিতা, অর্থাৎ তেল সরবরাহের যে মৌলিক পয়েন্টগুলো সাথে ইয়েমেনের পোর্টের সম্পর্ক রয়েছে। সৌদি আরব ইয়েমেনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য যে লড়াইটা করছে, সেই লড়াইটা আসলেই আধুনিক সময়ে সফলতা অর্জন করা একেবারেই এই প্রায় অসম্ভব মনে করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে। কিন্তু তারপরেও এই যুদ্ধগুলো যেহেতু একটা এক ধরনের জেদাজেদি এবং এক ধরনের নিজেদেরকে আমিত্ব প্রকাশের লড়াইয়ের জন্য করতে হয় বা করছে, সেই কারণে অর্জনের চেয়ে বড় বিষয় হচ্ছে নিজেকে প্রভাব বিস্তারের খাতায় নাম লেখানো। কথা অবশ্যই মানতে হবে যে সৌদি আরবের সাথে যেহেতু সুন্নিদের এবং সমস্ত বিশ্বের মুসলমানদের একটি কাবা এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্ক রয়েছে, তার সহ সেই কারণেও কিন্তু সৌদি আরবকে এর অনেকটা মূল্য দিতে হচ্ছে। আজকে ইয়েমেনে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার সুদূর প্রসারের প্রভাবগুলো নানা ক্ষেত্রে কিন্তু পড়ছে। সৌদি আরব এর উপর যে প্রভাবগুলো নিয়ে
সারা বিশ্বের সাথে এবং ইরানের যে আলোচনাগুলো রয়েছে এই আলোচনাগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এ কথা বলতেই হবে যে জয়ের সম্ভাবনা আসলে এই যুদ্ধের কার বিরুদ্ধে, প্রত্যেক পক্ষই হচ্ছে মুসলমান পক্ষ। এখানে শিয়া সুন্নি বা অন্য বিতর্ক তুলে যে যুদ্ধের পরিচালনা করা হয় বিশ্লেষণ করলে দেখা যাবে যে ক্ষতিটা নিজেদের, কারণ এখানে যুদ্ধটা মূলত মুসলমানদের মধ্যেই হচ্ছে। সুতরাং মুসলমানদের ক্ষতি সাধন করা যদি সৌদি আরবের কোনো উদ্দেশ্য থেকে থাকে তাহলে সেই লাভটা হয়তো সে পেতে পারে। সুতরাং এই যুদ্ধটা কোনো বিবেচনাতেই একটি দীর্ঘমেয়াদী হওয়ার বা চলার কোনো সম্পর্ক নাই। মধ্যস্থতাকারী হিসাবে অন্য কোনো শক্তিকে ব্যবহার না করে নিজেরাই নিজেদের যুদ্ধকে বা নিজেদের সমস্যাগুলোকে মিটিয়ে নিয়ে সেটাই হতো সকলের জন্য কল্যাণকর এবং সঠিক।
তো জনাব আব্দুল আউল ঠাকুর, ইয়েমেন সৌদি যুদ্ধবিরতি ইস্যু প্রসঙ্গে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনার মাধ্যমে রেডিও তেহরানের শ্রোতা এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলার ইসরায়েলের প্রচেষ্টা সফল হতে দেবে না ইরান, প্রেসিডেন্ট রাইসির ঘোষণা। আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় আহত 152, জিহাদ আন্দোলনের কড়া বিবৃতি। 20 রমজানের মধ্যে এপ্রিলের পুরো বেতন ও ঈদ বোনাস দিতে হবে বাংলাদেশের পোশাক শ্রমিকদের দাবি। এবং বিজেপি সারা দেশে প্রতিহিংসার মনোভাব নিয়ে কাজ করছে, কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির অভিযোগ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।